রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। গত পর্বের ধারাবাহিকতায় আমরা এই পর্বে আলোচনা করব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু পয়েন্ট। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখলেন একে একে তিনটি চাঁদ নেমে এসেছে তার ঘরে। এই স্বপ্নের কথা তিনি জানালেন তার পিতা আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন, কিন্তু তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিলেন না, বরং নিজেই প্রশ্ন করলেন, আয়েশা, তোমার কাছে এই স্বপ্নের কী অর্থ মনে হচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নিঃসন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার কোনো সন্তান হয়নি। সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল তার মনে, এই কারণে তিনি বললেন, আমার মনে হচ্ছে হয়তো আমার থেকে নবীজির তিনটি সন্তান হবে। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপ রইলেন, কিছুই বললেন না। এভাবেই কেটে গেল অনেক দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো এবং তাকে সমাহিত করা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তখন সেই স্বপ্নের কথা মনে পড়ল আবু বকর সিদ্দিকের। তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আল্লাহর রাসূলই ছিলেন তোমার সেই তিনটি চাঁদের একটি, আর বাকি দুইটি চাঁদের থেকে তিনিই উত্তম। সুতরাং আবু বকর সিদ্দিক তিনি সে ব্যাখ্যা জানতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাহিত হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। এরপর বললেন, তিনটি চাঁদের মধ্যে তিনিই হচ্ছেন উত্তম। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে বাকি দুইটি চাঁদ হবেন অন্য দুইজন ব্যক্তি। এরপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, তখন তাকেও সমাহিত করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। এরপর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, তখন তাকেও সমাহিত করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে। এভাবে তিনটি কবর আছে পাশাপাশি। সুতরাং এটাই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা। তারা তিনজন ছিলেন তিনটি চাঁদ, যাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেছিলেন যে একে একে তিনটি চাঁদ নেমে এসেছে তার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে আল্লাহর রাসূল এবং আমার পিতা আবু বকরকে সমাহিত করা হয়। তখন আমি যখন ঘরে প্রবেশ করতাম, তখন বাড়তি কাপড় অর্থাৎ চাদর, খিমার বা জিলবাব খুলে ফেলতাম এবং বলতাম, এই ঘরে তো শুধু আমার স্বামী এবং পিতাই আছেন। এরপর যখন তাদের পাশে ওমরকে সমাহিত করা হলো, তখন থেকে আল্লাহর কসম, আমি কখনোই হিজাব বা পূর্ণ পর্দা ছাড়া এই কক্ষে প্রবেশ করিনি। ওমরের কারণে আমি লজ্জাশীলতা অনুভব করতাম। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রথম পয়েন্ট, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার লজ্জাশীলতা এবং পর্দা। অন্য বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি আমার মাথার ওড়না বা খিমার খুলে ফেলতাম এবং ঘরোয়া পোশাকে থাকতাম যতদিন পর্যন্ত আমার ঘরে শুধুমাত্র আল্লাহর রাসূল এবং আবু বকর সমাহিত ছিলেন। এরপর যখন ওমরকে দাফন করা হলো, তখন থেকে পোশাকের ব্যাপারে আমি খুবই সতর্ক হয়ে গেলাম। এরপর তাদের কবর এবং আমার ঘরের মাঝখানে একটি দেয়াল তুলে দিলাম। তখন থেকে আমি ঘরের ভেতরে আবার আগের মতো সাধারণ ঘরোয়া পোশাকে থাকতাম। সুবহানাল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত কঠোরভাবে পর্দা মেনে চলতেন, এটা তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পর্দা করে চলতেন, এর আরেকটি ব্যাখ্যা রয়েছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শহীদরা তাদের কবরে জীবিত থাকেন এবং এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পর্দা করে চলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার লজ্জাশীলতা এবং পর্দা কত উন্নত স্তরের ছিল সেটা বোঝা যায় আরেকটি ঘটনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিয়ামতের ময়দানের ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, কিয়ামতের দিন সবাইকে উঠানো হবে খালি পায়ে, খালি গায়ে, নগ্ন অবস্থায়, খতনাবিহীন অবস্থায়। একথা শুনে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বিষয়টি ভাবলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি নারী পুরুষ একে অন্যের দিকে তাকাবে না? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানো দূরে থাকুক, চিন্তা করারও সুযোগ পাবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর্দা এবং লজ্জাশীলতার আরেকটি উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমার দুধ সম্পর্কের চাচা আমার ঘরে আসার অনুমতি চাইলেন, কিন্তু আমি তাকে অনুমতি দিলাম না। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন আমি বললাম, আমার দুধ সম্পর্কের চাচা আমার ঘরে আসার অনুমতি চেয়েছিলেন, কিন্তু আমি তাকে অনুমতি দেইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উচিত ছিল চাচাকে অনুমতি দেওয়া। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমাকে দুধ পান করিয়েছে একজন মহিলা, পুরুষ নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সে তোমার চাচা, সুতরাং সে তোমার কাছে আসতে পারে। সতর্কতার কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথমে তাকে আসার অনুমতি দেননি। কিন্তু এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বিষয়টি স্পষ্ট করে দিলেন, দুধ পানের সূত্রে সে তোমার চাচা, সে তোমার মাহরাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্বস্ত হলেন যে তাকে কক্ষে প্রবেশের অনুমতি দেওয়াতে কোনো সমস্যা নেই। তাবি ইসহাক রাহিমাহুল্লাহ ছিলেন অন্ধ। একবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই অন্ধ তাবি ইসহাক রাহিমাহুল্লাহ থেকে পর্দা করলেন। ইসহাক রাহিমাহুল্লাহ অবাক হয়ে বললেন, আপনি আমার থেকেও পর্দা করছেন, অথচ আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। এবারে আসুন আরেকটি ঘটনায় দেখা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তার স্ত্রীদের পর্দা রক্ষা করতে সাহায্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক খোজা পুরুষ অর্থাৎ নপুংসক বা মেয়েলি স্বভাবের পুরুষ সেই রাসূলের স্ত্রীদের সাথে দেখা করতে আসত। আমরা মনে করতাম সে একজন নপুংসক বা জৈবিক ইচ্ছাহীন পুরুষ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে দেখলেন ওই ব্যক্তি রাসূলের একজন স্ত্রীর কাছে বসে একজন মহিলার দৈহিক বিবরণ দিচ্ছে, সেই মহিলার সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা তো জানে কীভাবে নারীদের বর্ণনা দিতে হয়। অর্থাৎ রাসূলুল্লাহ বোঝালেন, ওই ব্যক্তির মধ্যে পুরুষের মতো কামনাও আছে, কাজেই এখন থেকে সে যেন তোমাদের কক্ষে প্রবেশের অনুমতি না পায়। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ওই লোকটিকে খোজা ভেবে ঘরে ঢোকার অনুমতি দিত। তাদের দৃঢ় বিশ্বাস ছিল নারীদের প্রতি ওই ব্যক্তির কোনো আসক্তি নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখ থেকে একজন নারীর দৈহিক সৌন্দর্যের বিবরণ দেওয়া এটা শুনে বুঝে ফেললেন নারীদের প্রতি ওই ব্যক্তির কামনা থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আশঙ্কা করলেন, এই ব্যক্তি হয়তো অন্য মানুষদের কাছে গিয়ে উম্মুল মুমিনিনদের বর্ণনাও বলে বেড়াতে পারে। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কোনো ব্যক্তি যদি নারীকে দেখে সেই নারীর সৌন্দর্যের বর্ণনা প্রচার করবে এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে মাহারাম হলেও তার সামনে পর্দা করে যেতে হবে। মূলত সন্দেহজনক বিষয়গুলো থেকে সাবধানতা, এই খাতিরেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদের জন্য তার অন্তরে গায়রত কাজ করত, এবং প্রত্যেক মুসলিমেরই উচিত তার অধীনস্থ মহিলাদের ব্যাপারে, স্ত্রী, বোন কিংবা মায়ের ব্যাপারে এই ধরনের গায়রত কাজ করা। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আজকাল এই ধরনের পুরুষদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং অধিকাংশ পুরুষ তারা গায়রতহীন, তারা নিজেরাই তাদের স্ত্রীর সৌন্দর্য সর্বত্র প্রদর্শন করে বেড়াচ্ছে, হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে। তারা তাদের স্ত্রীদের পর্দা করতে দেয় না, এমনকি কেউ পর্দা করতে চাইলে সেই সব পুরুষরা তাতে বাধা সৃষ্টি করে। এভাবে যেসব পুরুষ নিজের পরিবারের অধীনস্থ মহিলাদেরকে বেপর্দা ছেড়ে দেয় এবং অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, তাদেরকে বলা হয়ে থাকে দাইয়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। কাজেই পুরুষদের জন্য এইসব বিষয় থেকে সতর্ক হওয়া খুবই জরুরি। যারা আমাদের অধীনস্থ নারী, আমাদের উচিত তাদেরকে পর্দা করতে সাহায্য করা এবং উৎসাহিত করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দার্স দিতেন তখনও তিনি পর্দা রক্ষা করতেন। নারী এবং শিশুরা তার কক্ষের ভেতরে আসতে পারত, আর যেসব পুরুষের সঙ্গে পর্দা করা জরুরি ছিল না, অর্থাৎ যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাহরাম ছিলেন, তারাও ঘরের ভেতরে আসতে পারতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে কিংবা ভাতিজা, তারা ভেতরে আসতে পারতেন। অন্যান্য শিক্ষার্থী যারা ছিলেন তারা থাকতেন কক্ষের বাইরে মসজিদে নববীতে, মাঝখানে দরজায় পর্দা ঝোলানো থাকত। পর্দার আড়ালে বসতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এভাবেই ছাত্ররা জিজ্ঞেস করত, তিনি প্রশ্নের উত্তর দিতেন। হাদিস বর্ণনা করা কিংবা কোনো বিষয়ের আলোচনা করা অথবা কোনো মাসালার জবাব দেওয়া সব কিছুই চলত পর্দার আড়াল থেকে। যারা মাহরাম ছিলেন না তারা কখনোই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের ভেতরে প্রবেশের অনুমতি পেতেন না। তাবেঈদের মধ্যে উরওয়া ইবনে জুবায়ের এবং কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর রহিমাহুল্লাহ, তারা দুজন ছিলেন যথাক্রমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে এবং ভাতিজা। এ কারণে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশের সুযোগ পেতেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে ইলম শিক্ষার সুযোগ পেতেন, ফলে ইলমের বিচারে তারা অনেক অগ্রগামী হওয়ার সুযোগ পেয়েছেন। এই বিষয়ের দিকে লক্ষ্য করে তাবি কুবাইসা রাহিমাহুল্লাহ আক্ষেপ করে বলতেন, উরওয়া আমার থেকে ইলমের বিচারে এগিয়ে গিয়েছিল শুধু এই কারণে যে সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের ভেতরে প্রবেশের সুযোগ পেত। যারা মাহরাম ছিলেন না তারা এই সুযোগ লাভ করতেন না বলেই আক্ষেপ করতেন। এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত কঠোরভাবে পর্দা রক্ষার প্রতি সচেতন ছিলেন। হজের মৌসুমে দেখা যেত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হজে যেতেন, ইলম পিপাসী নারী পুরুষ কিংবা বৃদ্ধরা এসে দলে দলে জড়ো হতো আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাঁবুর সামনে। তারা এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলোর উত্তর দিতেন। যদি কোনো বিষয়ে সন্দেহ সংশয় থাকত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সব সন্দেহের নিরসন করতেন। একবার এক ব্যক্তি কিছু একটা প্রশ্ন করতে চাইছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, কিন্তু সেই ব্যক্তি সংকোচ করছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তুমি তোমার মাকে যে বিষয়ে প্রশ্ন করতে পারো আমাকেও তা জিজ্ঞেস করতে পারো। একই ঘটনা একবার আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুর সাথেও ঘটেছিল, তাকেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই কথা বলেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ছাত্রদেরকে এভাবেই মমতাময়ী মায়ের মতোই দেখতেন। দশম পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ন্যায়পরায়ণতা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য উম্মুল মুমিনিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কে এর আগেই আলোচনা করা হয়েছে। অনেকেই বলে থাকেন সতীন হওয়া নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন সম্পর্কগুলোর মধ্যে একটি। প্রায়ই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের অবস্থা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। তারা প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে সততা এবং ন্যায় নীতির ভিত্তিতে প্রশংসা করেছেন। উদাহরণস্বরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে প্রশংসা করে বলেছেন, আমাদের মধ্যে মাইমুনা ছিলেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে প্রশংসা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি আর কোনো নারীর মধ্যে জাইনাবের থেকে অধিক দিনদারিতা, অধিক আল্লাভীরুতা, অধিক সত্যভাষণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দানশীলতা, সৎকর্মশীল হওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে অধিক তৎপর দেখিনি। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একে একে সাতটি গুণ বর্ণনা করলেন। সাথে এটাও বললেন, তবে একটি বিষয়, জাইনাবের মেজাজে দ্রুত রেগে যাওয়ার একটি অভ্যাস ছিল, আবার তিনি যত দ্রুত রেগে যেতেন ততটাই দ্রুত শান্ত হয়ে যেতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতটা ন্যায়পরায়ণ ছিলেন তার দৃষ্টান্ত ফুটে ওঠে আরেকটি ঘটনায়। যখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, তখন ভুলবশত তিনজন সাহাবি সেই অপপ্রচারে জড়িয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনিও ভুলবশত মুনাফিকদের কিছু কথা প্রচার করে ফেলেছিলেন। এ কারণে আয়েশার ভাগ্নে উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি হাসান ইবনে সাবিতকে একবার অভিশাপ দিতে চাইলেন। উরওয়া বললেন, আমি আয়েশার সামনে গিয়ে হাসান বিন সাবিতকে অভিশাপ দিতে চাইলাম, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে নিষেধ করলেন আর বললেন, তুমি তাকে অভিশাপ দিও না, গালমন্দ করো না, কারণ তিনি রাসূলের মর্যাদা রক্ষার জন্য কবিতা রচনা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সত্যভাষণ এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে আরেকটি ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই মুহাম্মদ ইবনে আবি বকর, তিনি ছিলেন মিশরের গভর্নর। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনে তিনি মিশরের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, কিন্তু একসময় মিশরবাসী মুহাম্মদ ইবনে আবি বকরের বিরুদ্ধে বিদ্রোহ করল, এমনকি তারা তাকে হত্যাও করে ফেলে। সেই ঘটনা নিঃসন্দেহে ছিল অত্যন্ত হৃদয় বিদারক, মিশরবাসীদের মাধ্যমে মুহাম্মদ ইবনে আবি বকরের নিহত হওয়ার পরের একটি ঘটনা। একবার জনৈক মিশরীয় ব্যক্তি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতে এলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বর্তমান শাসক এবং গভর্নর কেমন, তাদের ব্যাপারে তোমাদের মনোভাব কেমন? লোকটি বলল, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কারো বাহনের দরকার হলে তারা বাহনের ব্যবস্থা করে দেয়, সেবক না থাকলে সেবকের ব্যবস্থা করে দেয়, অর্থের প্রয়োজন হলে অর্থের ব্যবস্থা করে দেয়। এভাবে তখনকার যে গভর্নর ছিল তার প্রশংসা করা হলো, অথচ এর আগে সেই মিশরীয়রা মুহাম্মদ ইবনে আবি বকরকে হত্যা করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মিশরীয় ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, মিশরীয়রা আমার ছোট ভাই মুহাম্মদ ইবনে আবি বকরের সাথে যে আচরণ করেছে তা খুবই হৃদয় বিদারক, কিন্তু এরপরেও আমাকে বলতেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে বসেই দোয়া করেছিলেন, হে আল্লাহ, যারা আমার উম্মতের মধ্যে শাসনভার গ্রহণ করবে তারা যদি আমার উম্মতের প্রতি নির্দয় হয় তাহলে তুমিও তাদের প্রতি নির্দয় হয়ো, আর তারা যদি তাদের প্রতি সদয় হয় তাহলে তুমিও তাদের প্রতি সদয় হইও। মিশরবাসীদের হাতে মুহাম্মদ ইবনে আবি বকরের নিহত হওয়া সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করতে ভুললেন না। তিনি বললেন, যেই সমস্ত শাসক উম্মতের প্রতি নির্দয় হবে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ তাদের প্রতি নির্দয় হয়ে যান, আর যেই সমস্ত শাসক উম্মতের প্রতি সদয় হবে তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন আল্লাহ তাদের প্রতি সদয় আচরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য, ১১ নম্বর পয়েন্ট, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। উম্মতের অবস্থা সংশোধনের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সৎ কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, কখনোই এ থেকে পিছপা হতেন না। এটি ছিল তার আরেকটি গুণ। তিনি প্রায়ই বিভিন্ন গভর্নর, আলেম এবং সাধারণ মুসলিম জনতাকে উদ্দেশ্য করে উপদেশ দিতেন। কোনো ফিকহি বিষয়ে কোনো সাহাবি যদি ভুল মতামত দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাকে সংশোধন করে দিতেন। এই মর্মে প্রচুর ঘটনা আছে। সাধারণ মুসলিমদেরকে সংশোধনমূলক উপদেশ দেওয়া, এই প্রসঙ্গে দেখা যায়, একবার জনৈক মহিলা তাওয়াফ করছিল সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে। মহিলাটির পরনে ছিল খামিসা নামের একরকমের ডোরাকাটা পোশাক। ওই পোশাকের নকশা ছিল ক্রুশ চিহ্নের মতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখে ওই মহিলাকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার জামার এই নকশা পরিবর্তন করে নেবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পোশাক দেখতেন তাহলে তোমার জামার ওই অংশটি ছিঁড়ে ফেলতে বলতেন। আরেকবার উমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন তার ভাই আব্দুর রহমান ওযু করছেন। তখন সেখানে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। সেই জানাজার সালাতে শরিক হওয়ার জন্য তাড়াহুড়ো করে ওযু করছিলেন আব্দুর রহমান। এই দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্দুর রহমান, তুমি সুন্দরভাবে ওযু করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা তোমাদের গোড়ালিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরেকবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন তার ভাতিজি হাফসা বিনতে আব্দুর রহমান একটি পাতলা খিমার বা স্কার্ফ পরে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাতিজি আব্দুর রহমানের মেয়ে হাফসা, তিনি ছিলেন উঠতি বয়সের মেয়ে। কাজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে বুঝতে পারলেন এই পাতলা কাপড়ের মাধ্যমে তার পরিপূর্ণ পর্দা হচ্ছে না। তাই তিনি রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই পাতলা কাপড়ের তৈরিকৃত খিমারটি টেনে ছিঁড়ে ফেললেন এবং তাকে একটি মোটা কাপড়ের খিমার দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারস্পরিক সম্পর্ক রক্ষা করা এবং শিষ্টাচার শিক্ষা দিতেন উম্মতের নারী পুরুষদেরকে। একবার হজের সময় কয়েকজন কুরাইশী যুবক আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন সেই ছেলেগুলো হাসাহাসি করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তোমরা হাসছো কেন? তারা বলল, অমুক ব্যক্তি তার তাঁবুর রশির উপর পড়ে গেছে, ফলে তার ঘাড় মটকে গেছে কিংবা পড়ে গিয়ে তার চোখ নষ্ট হওয়ার জোগাড় হয়েছে। এই দৃশ্য দেখে আমরা হাসছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা হেসো না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মুসলিমের গায়ে একটি কাঁটাও বিদ্ধ হয় কিংবা অন্য কোনো আঘাত লাগে, তাহলে এর পরিবর্তেও আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তার একটি গুনাহ মাফ করে দেবেন। কাজেই কোনো মুসলিমের দুঃখ দেখে আমাদের হাসি তামাশা করা উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সদুপদেশ সম্পর্কে আরও অনেক ঘটনা রয়েছে। রাষ্ট্রীয় বিষয়ে খলিফা কিংবা গভর্নর থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদেরকে তিনি সদুপদেশ দিতে ভুলতেন না, আর এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই শিক্ষার প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন হচ্ছে নসিহত, দিন হচ্ছে নসিহত, দিন হচ্ছে নসিহত। নসিহত অর্থাৎ আন্তরিক উপদেশ। এই কথা শুনে লোকেরা জিজ্ঞাসা করলেন, কার জন্য এই নসিহত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য এবং তার রাসূল ও মুসলিমদের ইমাম বা নেতা এবং সাধারণ মুসলিমদের জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হয়েছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা। হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মতের বৃহত্তর স্বার্থ চিন্তা করে স্বেচ্ছায় খলিফার পদ থেকে ইস্তফা দেন এবং তিনি শামের আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খিলাফত হস্তান্তর করেন। বিভিন্ন কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কের অবনতি ঘটেছিল। এর মধ্যে একটি হচ্ছে 38 হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই মুহাম্মদ ইবনে আবি বকরের নিহত হওয়ার ঘটনা। মুহাম্মদ ইবনে আবি বকর ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগত গভর্নর, তিনি ছিলেন মিশরের শাসক। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমর্থকরা বিদ্রোহ করেছিল মুহাম্মদ ইবনে আবি বকরের বিরুদ্ধে এবং মিশরবাসীরা তাকে হত্যা করে। নিজের ভাই মুহাম্মদ ইবনে আবি বকরের মৃত্যুর খবর পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এরপর মুহাম্মদ ইবনে আবি বকরের পুত্র কাসিমকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, আর কাসিম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। এই ঘটনাকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কের অবনতি ঘটেছিল। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যকার সম্পর্ক মিটমাট করে নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। উদাহরণস্বরূপ, তিনি নিয়মিত বিভিন্ন হাদিয়া পাঠাতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলো গ্রহণ করতেন কিন্তু নিজের কাজে ব্যবহার করতেন না, তিনি সেগুলো সব দান করে দিতেন গরিব দুঃখীদের মাঝে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে নিযুক্ত মদিনার গভর্নর ছিলেন বনু উমাইয়ার সদস্য মারওয়ান ইবনুল হাকাম। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষের দিকে এক সময় খবর এলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়েছেন তারই পুত্র ইয়াজিদকে। সেই অনুসারে তিনি বিভিন্ন প্রদেশ থেকে বাইয়াত গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করেছেন। তখন মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম একদিন মদিনায় ভাষণ দিতে উঠল। সে বলল, মুয়াবিয়ার পর বাইয়াত দিতে হবে ইয়াজিদকে। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি উঠে দাঁড়ালেন এবং প্রতিবাদমূলক কিছু কথা বললেন। তখন মারওয়ান খেপে উঠল এবং নির্দেশ দিল ওকে গ্রেফতার করো। তখন আব্দুর রহমান গিয়ে প্রবেশ করলেন তার বোন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ছিলেন উম্মুল মুমিনিন, তাই সৈন্যরা কেউই সাহস করল না আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশের, আর তাদের সেই কক্ষে প্রবেশের অনুমতিও ছিল না। ফলে তারা আব্দুর রহমানকে গ্রেফতার করতে পারল না। ওদিকে মারওয়ান ইবনুল হাকাম সে বাইরে ভাষণ দিচ্ছিল। সে ভাষণের মধ্যে বলে উঠল, এই যে আব্দুর রহমান, ওর সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সে তার পিতামাতাকে ধিক্কার দেয় এবং বলে উফফিল লাকুমা, তোমাদের জন্য ধিক্কার। একথা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভেতর থেকে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করে বললেন, আল্লাহ তাআলা আমাদের পরিবারের ব্যাপারে কিছুই নাজিল করেননি, শুধুমাত্র আমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করা হয়েছে। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকামের কথার প্রতিবাদ করলেন। আরেকবারের ঘটনা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়ে কিছু উপদেশ চেয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন, আমাকে কিছু সংক্ষিপ্ত উপদেশ দিন। জবাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা লিখেছেন, সালামুন আলাইকা আম্মা বাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষকে অখুশি করে হলেও যেই ব্যক্তি আল্লাহকে খুশি করে আল্লাহ তাআলা তাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করেন, আর যে ব্যক্তি আল্লাহকে অখুশি করে মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তাকে মানুষের হাতেই ছেড়ে দেন। এই বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সংক্ষিপ্ত চিঠি শেষ করলেন এবং তিনি লিখলেন, ওয়াসসালামু আলাইকা। খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উপদেশ তিনি চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের কিছু বিতর্কিত ঘটনা এবং কার্যক্রমকে সমর্থন না করলেও সামগ্রিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনোই খলিফা হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেননি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে মোট 20 বছর শাসন পরিচালনা করেছিলেন। এর মধ্যে প্রথম 18 বছর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফত সমাপ্তির 2 বছর আগে ইন্তেকাল করেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 12 নম্বর পয়েন্ট, বিনয় এবং আত্মপ্রশংসা বিমুখতা। ইন্তেকালের কিছুদিন আগে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ ছিলেন। অন্তিম সময়ে অনেকেই এসে তার সাথে দেখা করতে চাইত, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিতেন না, কারণ তিনি জানতেন এই লোকেরা ঘরে এসে তার প্রশংসা করতে শুরু করবে, আর তিনি আত্মপ্রশংসা শুনতে পছন্দ করতেন না। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথমে অনুমতি দিলেন না। এরপর কয়েকজন ব্যক্তি ইবনে আব্বাসের পক্ষে সুপারিশ করলেন। তারা বললেন, ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, তিনি সম্মানিত মুসলিমদের একজন। এভাবে সুপারিশ করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন। তখন ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন এবং প্রবেশ করেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা ধারণা করেছিলেন তিনি সেটাই করতে থাকলেন। তিনি সেটাই করা শুরু করলেন, অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করা শুরু করলেন ইবনে আব্বাস। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এসব প্রশংসা শোনার বদলে আমার ইচ্ছে হয় যদি আমি বিস্মৃত হতাম, যদি সবাই আমার কথা ভুলে যেত। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তিটি মিলে যায় ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরানের উক্তির সাথে। মারিয়াম বলেছিলেন, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় যদি এর আগেই আমার মৃত্যু হতো, যদি সবাই আমার কথা ভুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মারিয়াম বিনতে ইমরান এই দুজন মহিয়সী নারীর মধ্যে এই যে উক্তির মিল বা কথার মিল, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তাদের ব্যক্তিত্ব এবং মর্যাদার মধ্যে মিল ছিল বলেই তাদের কথার মধ্যেও এই মিল পাওয়া গেছে। সাইয়েদা মারিয়াম আলাইহাসসালাম তিনি ছিলেন একজন সিদ্দিকা, যাকে আল্লাহ তাআলা কুরআনে সিদ্দিকা বলেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন একজন সিদ্দিকা। তাদের দুজনের জীবনেই একই ধরনের পরীক্ষা এসেছে, এই দুজন পবিত্র নারীকে একই ধরনের অপবাদ মোকাবেলা করতে হয়েছে। এর বিনিময়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের দুজনকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন। সত্যি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিনয় ছিল অসাধারণ। জীবনের শেষ অংশে এসে তিনি তার ভাগ্নে আবদুল্লাহ ইবনে জুবাইরকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা তার বিনয়ের একটি উজ্জ্বল দলিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাগ্নে ইবনে জুবাইরকে বললেন, আমার মৃত্যুর পর আমাকে দাফন করবে আমার অন্যান্য সঙ্গিনী, অর্থাৎ অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের সাথে। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে দাফন করবে না, কারণ এতে রাসূলের অন্য স্ত্রীদের তুলনায় আমাকে প্রাধান্য দেওয়া হবে আর আমি তা পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিনয়ের আরেকটি দৃষ্টান্ত ফুটে উঠেছে যখন কোরআনে 10টি আয়াত নাজিল হয়েছিল তার সম্মানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনা উল্লেখ করে বলেছেন, আল্লাহর কসম, আমি কখনো ভাবিনি আল্লাহ তাআলা আমার জন্য আসমান থেকে আয়াত নাজিল করবেন আর সেগুলো তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নিজের দৃষ্টিতে আমার নিজের মর্যাদা এর থেকে অনেক কম ছিল। আমি কখনোই ভাবিনি আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করবেন আর সেগুলো তিলাওয়াত হবে। আমি সর্বোচ্চ ভেবেছিলাম আল্লাহ তাআলা হয়তো তার রাসূলকে কোনো একটি স্বপ্ন দেখাবেন আর এভাবে আমাকে মুক্তি দেবেন মুনাফিকদের সেই অপবাদ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তির উপর মন্তব্য করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এটাই হচ্ছে এই উম্মতের সিদ্দিকা উম্মুল মুমিনিন হাবিবাতু রাসূলিল্লাহর দৃষ্টান্ত। তিনি নিশ্চিতভাবে জানতেন তিনি নিরপরাধ এবং মাজলুম, যারা অপবাদ দিয়েছে তারা তার উপর জুলুম করেছে। এই অপবাদের কারণে তারা তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। এরপরেও তিনি ভাবেননি আল্লাহ তাআলা তার সম্মানে কোরআনের আয়াত নাজিল করতে পারেন। আল্লাহর সামনে নিজেকে কতটা বিনয়ী, তুচ্ছ আর অগুরুত্বপূর্ণ মনে করতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেকে। আর যারা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলাই তাদের মর্যাদা বৃদ্ধি করে থাকেন, তাদেরকে উন্নীত করেন। প্রিয় শ্রোতা, আমরা এই পর্বের একেবারে শেষ অংশে চলে এসেছি। শেষ করার আগে একটি প্রশ্ন উত্থাপন করে আমরা এই আলোচনা শেষ করতে চাই। এই সিরিজে ইতোমধ্যেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেকগুলো ঘটনা আমরা আলোচনা করেছি, আরও একটি পর্ব বাকি রয়েছে। এতটুকু আলোচনার মাধ্যমেই যে কোনো ব্যক্তির সামনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উচ্চ মর্যাদা স্পষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই অতীতে কিংবা বর্তমানে কিছু মানুষ আছে তারা সবসময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আক্রমণের লক্ষ্যস্থল বানায়, তাকে নিন্দামন্দ করে নানা রকমের আজগুবি কথাবার্তা বলে অপবাদ দেয়। হোক তারা ইসলাম বিদ্বেষী কিংবা মুনাফিক অথবা পথভ্রষ্ট রাফেজি শিয়া গোষ্ঠী, এই কাজগুলো তারা কেন করে, তাদের উদ্দেশ্য কী? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি তাদের অন্তরে এত বিদ্বেষ কেন? যেহেতু এই বিষয়টা নতুন নয়, এ কারণে পূর্ববর্তী নেককার আলেম ওলামাগণ বা সালাফগণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন। যে ব্যক্তিরা সাহাবায়ে কেরামকে গালমন্দ করে তাদের অন্তরে লুকিয়ে থাকা অশুভ উদ্দেশ্য উন্মোচন করে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সাহাবায়ে কেরামকে গালমন্দ করে তারা এমন কিছু মানুষ যারা মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নিন্দামন্দ করতে চায়। কিন্তু এই কাজ করার তো কোনো উপায় নেই, এই ক্ষেত্রে তারা অপারক। এ কারণে তারা রাসূলের পরিবর্তে রাসূলের সাথীদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে আক্রমণের লক্ষ্যস্থল বানিয়ে নেয়। তারা সাহাবায়ে কেরামদেরকে নিন্দামন্দ করে এই আশায় যে যেন এইসব নিন্দামন্দ শুনতে শুনতে এক পর্যায়ে লোকেরা বলতে শুরু করে, যদি তিনি ভালো মানুষ হতেন তাহলে তার সাথীরাও ভালো মানুষ হতো। এটাই হচ্ছে তাদের অন্তরে লুকিয়ে থাকা অশুভ উদ্দেশ্য। আর যেই উদ্দেশ্যে এই লোকেরা সাহাবায়ে কেরামদেরকে নিন্দা করে সেই একই উদ্দেশ্যে তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধেও কুৎসা রচনা করে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্বকে আক্রমণ করার আরেকটি অশুভ উদ্দেশ্য হচ্ছে ইসলামী জ্ঞান এবং শরীয়তের জ্ঞানকে আক্রমণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমি অবদান নিয়ে আমরা ইতিমধ্যেই অনেক কথা বলেছি। স্মরণ করা যেতে পারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একাই ছিলেন ইসলামী ফিকহ বা আইনশাস্ত্রের চার ভাগের এক ভাগ। ইসলামী ফিকহের চার ভাগের এক ভাগ গড়ে উঠেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতামত এবং জ্ঞানের ভিত্তিতে। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ থেকে প্রচুর হাদিস বর্ণনা করেছেন, সংরক্ষণ করেছেন। রাসূলের মৃত্যুর পরে প্রায় 50 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে প্রচুর পরিমাণে হাদিস বর্ণনা করেছে, তার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল আদব আখলাক বর্ণনা করেছে, যে কারণে বলা হয় শরীয়তের নিয়ম কানুনের আইন কানুনের চার ভাগের এক ভাগ বর্ণনা করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। কাজেই যারা ইসলামী শরীয়তকে ঘৃণা করে তথা আল্লাহর বিধানকে ঘৃণা করে তারা চায় যেসব মহান ব্যক্তিত্বের মাধ্যমে ইসলামী শরীয়তের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে আক্রমণ করা, তাদের ব্যক্তিত্বকে খাটো করা, যেন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই অশুভ উদ্দেশ্য নিয়েই তারা সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কুৎসা রচনা করে এবং বিদ্বেষ ছড়ায়। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে কেউই অপমানিত করতে পারে না। তাই তো যুগে যুগে কোটি কোটি মুসলিমদের অন্তরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম ভক্তি এবং শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়ে আসছে। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আরও বাড়িয়ে দেন। আমরা যেন জান্নাতে গিয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার খেদমত করে ধন্য হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।